تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নাম করা প্রদেশ কোহগিলুয়ে ও বুয়ের আহমাদ ভ্রমণ শেষ করেছিলাম। এই প্রদেশের প্রধান শহর ইয়াসুজ শহর দেখার পর গিয়েছিলাম সিসাক্ত শহরের দিকে, প্রকৃতি প্রেমী ভ্রমণিকদের বেহেস্ত খ্যাত সিসাক্ত শহর। সিসাক্ত নামকরণের পেছনের গল্পটিও শুনিয়েছিলাম আপনাদের। সিসাক্ত হল দেনা উপত্যকার প্রধান শহর। চশমে মিশি ঝর্ণা, বিজান গার্দানে দেখার পর তুফ এবং তগি ঝর্ণাও দেখেছি আমরা।
তো যাই হোক, আজ আমরা যাব নতুন আরেকটি প্রদেশের দিকে। এই প্রদেশটির নাম চহর মাহালে বাখতিয়ারি। ইরানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি জাগ্রোস পর্বতমালার পাশেই অবস্থিত। এই প্রদেশটি ইরানের সুন্দরতম এলাকাগুলোর একটি। চহর মাহালে বাখতিয়ারি প্রদেশ এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত ঐতিহাসিক নিদর্শন। অরিন্দ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কয়েক হাজার বছরের পুরনো এত সব নিদর্শনে সমৃদ্ধ যে মনে হয় যেন অচেনা এক গুপ্ত ধনভাণ্ডার এই প্রদেশ। চহর মাহালে বাখতিয়ারি প্রদেশের কেন্দ্রীয় শহরের নাম হল কোর্ড। এই শহরটি ইরানের শীত প্রধান এলাকাগুলোর একটি। গুরুত্বপূর্ণ এই এলাকাটি পরিদর্শনের মধ্য দিয়ে শুরু করব চহর মাহালে বাখতিয়ারি প্রদেশ ভ্রমণ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বলছিলাম চহর মাহালে বাখতিয়ারি প্রদেশের কেন্দ্রীয় শহরের নাম হল কোর্ড। এই শহরটি ইরানের শীত প্রধান এলাকাগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা 2066 মিটার উঁচুতে হওয়ায় কোর্দকে বলা হয় ইরানের ছাদ। এই কোর্দ শহরেরই একটি প্রাচীন এলাকার নাম হল হাফসেনজান। মানব বসতির সবচেয়ে প্রাচীন একটি এলাকা হিসেবে এই হাফসেনজানের নামও পরিচিতি লাভ করেছে। ঐতিহাসিক বহু নিদর্শন, পর্যটন আকর্ষণীয় বিভিন্ন স্থান এবং স্থাপনাসহ প্রাকৃতিক সৌন্দর্যের অসংখ্য নিদর্শনে ভরপুর এই এলাকাটি। পাথরের বিভিন্ন সরঞ্জাম ও প্রাচীন মৃৎপাত্র যেসব এখানকার পুরনো টিলার উপর থেকে আবিষ্কৃত হয়েছে এবং কোর্দ শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক হাফসেনজান শহর থেকে যেসব প্রাচীন নিদর্শন প্রাথমিকভাবে আবিষ্কৃত হয়েছে সেগুলো নিয়ে গবেষণা চালিয়ে ইতিহাসবিদরা বলেছেন এই শহরটির প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব 7ম সহস্রাব্দে গিয়ে পৌঁছায়।
তার মানে দাঁড়ায় চহর মাহালে বাখতিয়ারি প্রদেশটি 9000 বছরের পুরনো। জাগ্রোস পর্বতমালার চূড়ার উচ্চতায় বরফের স্তূপ জমে জমে গ্রীষ্মে সেগুলো গলতে শুরু করে। বরফ গলা সেই জলের প্রবহমান ঝর্ণা ধারায় সৃষ্টি হয়েছে ইরানের কেন্দ্রীয় ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সবচেয়ে বড় নদী কারণ, জয়ান্দে রুদ নদী ও দেজ নদীর মতো ইরানের বৃহৎ তিনটি নদী। এখানে আরও রয়েছে ওক জঙ্গল, আপেলের মতো দেখতে ছোট ছোট এক ধরনের ফল গাছ যাকে ফার্সি ভাষায় জল জলাক বলে, ইংরেজিতে বলা হয় হথর্ন। রয়েছে বড় বড় এবং বিস্তৃত পাতার উদ্ভিদ, অসংখ্য ঝর্ণা, জলাধার, গুহা, জল টইটুম্বুর ফোয়ারা, সংরক্ষিত এলাকা, পর্যটন এলাকা সহ প্রাকৃতিক দিক থেকে বিস্ময়কর অনেক নিদর্শন। এখানকার এইসব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে চহর মাহালে বাখতিয়ারি প্রদেশকে বলা হয় পর্যটকদের বেহেশত। তো একটু মিউজিক বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি খানিক পরেই, সঙ্গেই থাকুন।
শ্রোতাবন্ধুরা, ইরান ভ্রমণে আবারও স্বাগত আপনাদের। চহর মাহালে বাখতিয়ারি প্রদেশের জনগণকে দুই ভাগে বিভক্ত ভূখণ্ডের অধিবাসী বলে অভিহিত করা যেতে পারে। একটি চহর মাহালের অধিবাসী, অপরটি বাখতিয়ারির অধিবাসী। চহর মাহালের অধিবাসীদেরকে বলা হয় চহর মাহালি, চহরমাহলিরা সাধারণত ফার্সি, তুর্কি এবং নিজেদের একটা বিশেষ ভাষাভঙ্গিতে কথা বলে, আর বাখতিয়রিরা কথা বলে লোরি ভাষার একটি শাখা বাখতিয়রির ভঙ্গিতে। বাখতিয়রি এলাকাটিতে সেই প্রাচীনকাল থেকেই বাখতিয়রি উপজাতীয়দের অধিবাস ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই এলাকায় রয়েছে ঐতিহাসিক বহু ঘরবাড়িও। আমরা বরং কুর্দ শহরের ঐতিহাসিক কিছু মূল্যবান নিদর্শন এবং এই শহরের আশপাশের কিছু নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করি।
প্রাচীন কুর্দ শহরের অনেকটা কেন্দ্রেই বলা চলে একটি প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটির নাম জামে মসজিদ বা খান মসজিদ। এই মসজিদটি 1300 হিজড়ির শেষের দিকে নির্মাণ করা হয়েছে বলে ইতিহাসে পাওয়া যায়। কুর্দ শহরের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্তর্ভুক্ত এই মসজিদ স্থাপনাটি। হাজ মুহাম্মদ রেজা খান সুতুদের নির্দেশে এই ঐতিহাসিক মসজিদটি 2500 বর্গমিটার জায়গার উপর নির্মিত হয়েছে। এই মসজিদের তিনটি প্রধান প্রবেশদ্বার রয়েছে, উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে। প্রবেশদ্বারগুলোতে সিরামিক কাজের স্বাদ, রং, সৌন্দর্য যে কোনো দর্শকেরই দৃষ্টি আকর্ষণ না করে পারে না। মসজিদটির একটি বড় সড় আঙ্গিনা রয়েছে, রয়েছে চারটি ঝুল বারান্দা এবং অসংখ্য কামরা, আরও রয়েছে মিনার এবং সাবেস্তান। সাবেস্তানগুলো গ্রীষ্মকাল এবং শীতকালের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। মসজিদটি 1977 সালে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরছি মিউজিকের পর, সঙ্গেই থাকুন।
মিউজিক বিরতির পর ইরান ভ্রমণে আবারও স্বাগত আপনাদের। জামে মসজিদের কথা বলছিলাম। এই মসজিদের দক্ষিণ পশ্চিমে একটি হাম্মামখানা বা গোসলখানা রয়েছে। হিজরি 1270 সালে মসজিদ নির্মাণের সময় একই সঙ্গে নির্মাণ করা হয়েছে হাম্মামখানাটিও। ঐতিহাসিক এই স্থাপনাটিও হাজ মুহাম্মদ রেজা খানের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। এই স্থাপনার স্থাপত্য শৈলীর বিশেষত্ব ও অনন্য বৈশিষ্ট্য ইতিহাস খ্যাত। কুর্দ শহরের ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনের মধ্যে অপর একটি নিদর্শন হল এই শহরের পুরাতত্ত্ব মিউজিয়াম। বহু প্রাচীন নিদর্শনে ভরপুর এই মিউজিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চহরমাহলে বাখতিয়রি প্রদেশের প্রাচীন নিদর্শন, এমনকি 9000 বছরের পুরনো জিনিসপত্র এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। হাড়, পাথরের ছোট বড় বিভিন্ন জিনিসপত্র এবং মাটি দিয়ে তৈরি ভাস্কর্য, মৃৎপাত্র, জ্যামিতিক ফর্মে নির্মিত কালো রঙের বিভিন্ন তৈজস, বাটি, গ্লাস, এমনকি নব্য প্রস্তরযুগের বহু নিদর্শন এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।
এইসব নিদর্শনের টেকনিক দেখলেই বোঝা যায় সেই প্রাচীন আমলেও ইরানি শিল্পীরা কতটা নিপুণ ও দক্ষ ছিল। হাকামানুষীয় যুগের লিপিকর্মেরও নিদর্শন রয়েছে এই জাদুঘরে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল। খোদা হাফেজ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 44-47 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 44 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ।
হে নবী, মরিয়মের জন্মের ঘটনা নিয়ে যা বলা হলো তা অদৃশ্যের সংবাদ। ওহির মাধ্যমে এই সংবাদ আপনাকে জানাচ্ছি। মরিয়মের তত্ত্বাবধানের ভার কে নেবে সেটা নির্ধারণের জন্য ইহুদি আলেমরা যখন কলম ছুঁড়ে লটারি করছিল, আপনি তখন সেখানে ছিলেন না, এবং এই দায়িত্ব গ্রহণের জন্য তারা যখন বাদানুবাদ করছিল তখনও আপনি সেখানে ছিলেন না।
মক্কার মুশরিকরা পবিত্র কোরআনকে আল্লাহর নবীর উপর অবতীর্ণ গ্রন্থ বলে বিশ্বাস করত না। তারা বলত, কোরআন কল্পকাহিনী ছাড়া কিছু নয়, মুহাম্মদ ইহুদি পণ্ডিতদের কাছে এগুলো শিখেছেন অথবা অতীতকালের বই পুস্তকে সেগুলো পড়েছেন। আল্লাহ এর উত্তরে বলছেন, পবিত্র কোরআনের অধিকাংশ কাহিনী অদৃশ্য সংবাদ এবং কেউই তা জানত না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি বা ঐশী প্রত্যাদেশের মাধ্যমে এসব জেনেছেন। যেমন মারিয়ামের মায়ের মানত করার ঘটনা আল্লাহ ছাড়া কেউই জানত না, এবং মারিয়ামের দেখাশোনার ধরন সম্পর্কেও তোমরা কেউ কিছু জানতে না। এগুলো সবই অদৃশ্যের খবর যা ওহিযোগে রাসূল খোদাকে জানানো হয়েছে। মারিয়াম সালামুল্লাহি আলাইহার তত্ত্বাবধান সম্পর্কে আমরা গত কয়েকটি অনুষ্ঠানে বলেছিলাম, মারিয়াম সালামুল্লাহি আলাইহার মা আল্লাহর কাছে মানত করেছিলেন, যদি তার কোনো সন্তান হয় তাহলে তিনি তাকে বায়তুল মুকাদ্দাস মসজিদের খাদেম করবেন, এবং মানত অনুযায়ী তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে মসজিদের তত্ত্বাবধায়কদের কাছে নিয়ে আসেন। তত্ত্বাবধায়করা তখন মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন, কারণ মারিয়ামের পিতা ও মাতা ছিলেন বনি ইসরায়েলের অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিত্ব, এবং মারিয়ামের তত্ত্বাবধানকে তারা গর্বের বিষয় বলে মনে করছিল।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, কোরআন আল্লাহর বাণী, কোনো বই থেকে এটি নকল করা হয়নি অথবা কারো স্মৃতিচারণ অবলম্বনে এটি লেখা হয়নি। দ্বিতীয়ত, শুধু আধ্যাত্মিক ও পবিত্র দায়িত্বের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, দুনিয়াবি পদ ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। এবারে সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
ইয ক্বালাতিল মালাঈকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজীহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবীন।
যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ আপনাকে তাঁর পক্ষ থেকে একটি কথার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, তার নাম মারিয়ামের পুত্র ঈসা। ঈসা ইহকাল ও পরকালে সম্মানিত এবং তিনি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের মধ্যে অন্যতম।
মারিয়াম সালামুল্লাহি আলাইহা কন্যা সন্তান হওয়া সত্ত্বেও তার মায়ের মানত অনুযায়ী বায়তুল মুকাদ্দাস মসজিদের সেবিকা হন। সেখানে তিনি আল্লাহর ইবাদত ও সাধনায় অনেক বছর অতিবাহিত করেন। ফেরেশতারা মারিয়ামের জন্য বেহেশতি খাবার নিয়ে আসত। তিনি এত যোগ্যতা অর্জন করেন যে আল্লাহ তাকে মহাসম্মানিত এক পুত্র দান করেন। মানুষের কাছে সম্মানিত হওয়া ছাড়াও তিনি ছিলেন আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্তদের একজন। খ্রিস্টানদের ধারণা হল ঈসা আলাইহিস সালাম নিজেই একজন খোদা এবং তিনি খোদার পুত্র, কিন্তু তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহার পুত্র। ঈসা আলাইহিস সালাম আল্লাহর এমন এক সৃষ্টি যিনি আল্লাহর অসীম ক্ষমতার অন্যতম নিদর্শন। আল্লাহ এজন্য তাকে আল্লাহর কথা বা নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। সূরা কাহাফের 109 নম্বর আয়াতেও আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে তার কথা বা বাণী বলে উল্লেখ করেছেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত ফেরেশতারা আল্লাহর নবীর আঁচল ছাড়াও নারী পুরুষ নির্বিশেষে সৎ বান্দাদের সাথে কথা বলেন। দ্বিতীয়ত, যদিও হজরত ঈসা আলাইসাল্লাম পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন, তবুও তিনি আল্লাহর পুত্র নন, তিনি মরিয়মের পুত্র, কারণ ঈসা আলাইসাল্লাম ভ্রূণ অবস্থায় তার মা মরিয়মের গর্ভে ছিলেন। এবারে সূরা আলে ইমরানের 46 নম্বর আয়াতে তিলাওয়াত শোনা যাক।
وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ
মারিয়ামকে যে সন্তানের সুসংবাদ দেয়া হলো, সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন।
মারিয়াম সালামুল্লাহি আলাইহা সন্তান লাভের সুসংবাদ শুনে চিন্তিত হয়ে পড়লেন, কারণ স্বামী ছাড়া সন্তান লাভের কারণে মানুষ তাকে অপবিত্র বলে অপবাদ দিতে পারে। তাই ফেরেশতারা মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে বললেন, আল্লাহ আপনার সতীত্বের প্রমাণ হিসেবে নবজাতক শিশুর মুখে ভাষা দেবেন এবং নবজাতক শিশু ঈসা আলাইহিসাল্লাম আপনার বিরুদ্ধে যে কোনো অপবাদ খণ্ডন করবে। নবজাতক শিশু ঈসা আলাইহিসাল্লাম বড়দের মতো এমন যুক্তিপূর্ণ ও স্পষ্ট ও কার্যকরভাবে বক্তব্য রাখেন যে সবাই অবাক হয়ে যায় এবং সবাই আল্লাহর এ মোজেজা তার সৃষ্টির মধ্যে প্রত্যক্ষ করল।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, প্রথমত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ করা উচিত নয় যে আল্লাহ স্বামী ছাড়াই মারিয়ামকে সন্তান দিতে পারেন, সেই আল্লাহ নবজাতক শিশুর মুখেও ভাষা দিতে পারেন। দ্বিতীয়ত, মা যদি পুণ্যবান এবং যোগ্যতা সম্পন্ন হয় তাহলে তার সন্তানেরও যোগ্যতার ভিত্তি বা পটভূমিও তৈরি হয়ে থাকে। এবারে সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون
مريم বলছিলেন, কিভাবে আমার পুত্র হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। তখন আল্লাহ বললেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হও, আর তখনই তা হয়ে যায়।
স্বামী না থাকা সত্ত্বেও সন্তান লাভের সুসংবাদ পেয়ে মারিয়াম সালামুল্লাহি আলাইহার মনে এ প্রশ্ন জাগিয়ে যে স্বামী ছাড়া কিভাবে সন্তান লাভ সম্ভব হতে পারে, কারণ বিশ্ব সৃষ্টি কার্যকারণের উপর নির্ভরশীল এবং কোনো কিছু সৃষ্টির জন্য এক ধরনের উপাদান বা চালিকা শক্তির দরকার হয়। আল্লাহ তার এই স্বাভাবিক জিজ্ঞাসার উত্তর দিয়েছেন ফেরেশতাদের দিয়ে। ফেরেশতারা তাকে জানালো, প্রকৃতি জগতও আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতিও আল্লাহর নির্দেশ মানতে বাধ্য। আল্লাহর কৌশলী শক্তি এমন যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন প্রকৃতির নিয়ম ও উপাদান ছাড়াই তা সৃষ্টি করেন। আয়াতের শেষাংশে আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার মূল নীতি উল্লেখ করে বলা হয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেন তা কোনো সময় বা প্রাকৃতিক কোনো নিয়ম ছাড়াই হয়ে যায়। ব্যাপারটা ঠিক এমন যেন কেউ কোনো কিছু তৈরির ইচ্ছা প্রকাশ করে শুধু বলল হও, আর অমনিতা হয়ে যায়।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কোনো নিয়মের অধীন নন, তিনি প্রাকৃতিক উপায়ে এবং অপ্রাকৃতিকভাবেও যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন। আল্লাহ সর্বজ্ঞ বৈশিষ্ট্যের প্রতি আমরা যেন অটল বিশ্বাসী হয়ে থাকতে পারি, এই দোয়া জানিয়ে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
ইমাম মাহদী আলাইহিস সালাম তাঁর দীর্ঘ অদৃশ্যতার যুগে মুসলমানদের উপর পরোক্ষভাবে প্রভাব রাখলেও রাজনৈতিক ও চিন্তাগত দিক নির্দেশনা, বিধিবিধান বর্ণনা, ধর্মে বিচ্যুতি রোধ করা ও নানা সন্দেহ নিরসনের মতো বিষয়ে ইসলামী শিক্ষায় দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মুখাপেক্ষী। ইমাম মাহদীর দীর্ঘ মেয়াদের অনুপস্থিতির যুগে বড় বড় বিজ্ঞ আলেমরাই এইসব দায়িত্ব পালন করবেন ইমামের পরোক্ষ প্রতিনিধি হিসেবে। এই বিজ্ঞ আলেমদের দায়িত্ব হল পবিত্র কোরআনের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের দিক নির্দেশনা অনুযায়ী সমাজ ও মানুষের জন্য প্রয়োজনীয় শরীয়তের বিধানগুলো বর্ণনা করা। এ ধরনের আলেমদের মধ্যে যারা বহু বছর ধরে ইসলামী নানা বিষয়ে জ্ঞান অর্জন করেছেন এবং ইসলামী আইনের যুগ উপযোগী ব্যাখ্যা ও মতামত দানের যোগ্যতা অর্জন করেছেন তাঁদেরকে মুস্তাহিদ বলা হয়।
সময়ের পরিক্রমায় মানুষের জীবনে আসে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন সহ নানা ধরনের পরিবর্তন ও দেখা দেয় নতুন নানা চাহিদা। ইসলামী আইনে বিশেষজ্ঞদের দায়িত্ব হল এইসব নতুন চাহিদা সম্পর্কে কোরআন ও হাদিস সম্মত বিধান দেয়া। মহানবীর পবিত্র বংশধর ইমাম রেজা আলাইহিস সালাম এ প্রসঙ্গে বলেছেন, আমাদের দায়িত্ব হল ধর্মের মূল নীতি আপনাদের জন্য তুলে ধরা, আর আপনাদের কাজ হল শাখা প্রশাখাগত বিষয়গুলো এরই আলোকে বের করা। ইমাম মাহদীর অনুপস্থিতির সময়ও জনগণ ইসলামী জ্ঞান ও বিধিবিধান জানা থেকে বঞ্চিত হন না এবং ইসলামী আইনের বিশেষজ্ঞ গবেষকগণ যুগের নতুন নতুন চাহিদা ও পরিবর্তন বিষয়ে প্রশ্নগুলোর জবাব দেন। এ ধরনের সুদৃঢ় ও কার্যকর ব্যবস্থা থাকায় জনগণ নিশ্চিত হয় যে তাদের মূল নেতা অদৃশ্য থাকলেও এমন কঠোর পরিশ্রমী আলেমগণ রয়েছেন যারা ইসলাম ও পবিত্র কোরআন এবং মহানবীর পবিত্র আহলে বাইতের শিক্ষা হতে কোনো বিচ্যুতি ছাড়াই মহান আল্লাহর দিন বা ধর্মের প্রসার ঘটাচ্ছেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। পবিত্র কোরআন ও পবিত্র ইমামদের প্রচারিত নির্ভরযোগ্য হাদিস এবং বুদ্ধিবৃত্তিক যুক্তি অনুযায়ী শীর্ষ বিশেষজ্ঞ ইসলামী আইনবিদ বা মুস্তাহিদ ফকি বিভিন্ন দায়িত্ব ও বর্ধিত দায়িত্বগুলো পালনের স্বার্থে ইসলামী রাষ্ট্রের ও মুসলিম সমাজের নেতৃত্বের দায়িত্বের অধিকারী হবেন, আর এ অবস্থায় তাকে বলা হয় ওলিয়ে ফকি বা সর্বাত্মক কর্তৃত্বশীল শীর্ষ ফকি, যিনি ইমাম মাহদীর অদৃশ্য অবস্থায় তাঁর পরোক্ষ প্রতিনিধি হওয়ার যোগ্যতা ও ক্ষমতা রাখেন।
বুদ্ধিবৃত্তিক দৃষ্টিতে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতায় এমন সৎ ও খোদাভীরু ব্যক্তির কর্তৃত্ব থাকা জরুরি, যিনি জনগণকে কল্যাণ ও স্বাচ্ছন্দ্যের দিকে পরিচালিত করবেন এবং তাদেরকে দুর্নীতি, জুলুম ও বৈষম্যের ব্যাপারে সাবধান করবেন। বর্তমান যুগে একজন ন্যায় বিচারকামী ইসলাম বিশেষজ্ঞ ছাড়া এমন ব্যক্তি আর কেউ হতে পারে না। অন্যদিকে ইমাম মাহদীর পরোক্ষ প্রতিনিধির কোন দায়িত্ব এমনই যে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া ছাড়া তার পক্ষে ওই সব দায়িত্ব পালন করা সম্ভব নয়, অথবা এমন ক্ষমতা না থাকলে ওই সব দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় নানা বাধার মুখোমুখি হবেন।
বর্তমান যুগের ওলিয়ে ফকিহ ও ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই ভিন্ন দিক থেকে ইমাম মাহদীর পরোক্ষ প্রতিনিধি বা শীর্ষ ইসলামী আইনবিদের বিষয় বিশ্লেষণ করে বলেছেন, ইসলাম সর্বশেষ খাঁটি খোদাই ধর্ম যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তাই এ ধর্ম রাষ্ট্রকেন্দ্রিক ও সমাজ পরিচালনা কেন্দ্রিক। তাই ইসলামী সমাজের সমস্ত স্তরেই নেতা, শাসনকর্তা ও পথ নির্দেশক বা রাহবার থাকা অপরিহার্য, যাতে মুসলিম উম্মাহ ও মুসলমান ইসলামের শত্রুদের হাত থেকে নিরাপদ থাকে ও ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা পায় এবং এর পাশাপাশি এই ইসলামী সমাজে ন্যায় বিচার সমুন্নত হয় ও দুর্বলদের উপর সবলদের জুলুম ঠেকানো যায়। এছাড়াও উন্নয়নের মাধ্যমগুলো যুগিয়ে দেওয়া, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সমৃদ্ধির ব্যবস্থা করাও ওই ওলিয়ে ফকির দায়িত্ব।
ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকেও শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহাদির পরোক্ষ প্রতিনিধি, ইসলামী সমাজের তত্ত্বাবধায়ক ও দিক নির্দেশনার দায়িত্বপ্রাপ্ত। ইসলামী রাষ্ট্রের প্রকৃত আইনদাতা হলেন একমাত্র আল্লাহ। নবী, রাসুল ও তাদের স্থলাভিষিক্তরা এই সব ত্রুটিহীন ও সৌভাগ্য সঞ্চারণ বিধিবিধানের বাস্তবায়নকারী, তাই তাঁদের আনুগত্য করাও জনগণের জন্য বাধ্যতামূলক। সূরা নিসার 59 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের এবং উলিল আমরের তথা আল্লাহ ও রাসুলের পক্ষ থেকে নিযুক্ত শাসনকর্তাদের আনুগত্য করো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, এই শাসনকর্তারা হচ্ছেন আমারই স্থলাভিষিক্ত ও মুসলমানদের নেতা। এরপর মহানবী একে একে তাঁর 12 জন বংশধরের নাম উল্লেখ করেছেন, যাদের শেষ ব্যক্তি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। কিন্তু শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহদীর অদৃশ্য থাকার সময় কি খোদাই বিধিবিধান বাস্তবায়ন বন্ধ থাকবে? মহানবীর অষ্টম নিষ্পাপ বংশধর ইমাম রেজা আল ইসলামের প্রসঙ্গে বলেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় খোদাই বিধি বিধান না দেয়া ও এই সব বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে একজন শাসনকর্তার মাধ্যমে বাস্তবায়ন না করাটা অসম্ভব।
স্বয়ং ইমাম মাহদী আলাইহিসসালাম তাঁর দীর্ঘ অনুপস্থিতির যুগে সংবাদ বা হাদিস বর্ণনাকারী ও আলেমদের আনুগত্য করার নির্দেশ দিয়ে বলেছেন, তারা হচ্ছেন তোমাদের উপর আমার নিদর্শন বা দলিল, আর আমি হচ্ছি তাঁদের উপর আল্লাহর দলিল। তবে ওলিয়ে ফকি বা শিষ্য ইসলামী আইনবিদের মর্যাদা ও সম্মান অবশ্যই পবিত্র ইমামদের সমতুল্য নয়। বর্তমান যুগে ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই ইমাম মাহদির পরোক্ষ নায়েব বা প্রতিনিধির ধারণা পুনরুজ্জীবন করেছেন এবং নিজেই এই দায়িত্ব কাঁধে নিয়েছেন।
অদৃশ্য ইমামের প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জন্য ফকিহ বা ইসলামী আইন বিশেষজ্ঞকে হতে হবে অনেক মহতি ও জরুরি গুণের অধিকারী। এসব গুণের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি গুণ হল পর্যাপ্ত জ্ঞান, খোদাভীতি ও সাহসিকতা, বিচক্ষণতা, ন্যায় বিচার, পরিকল্পনা প্রণয়ন, দূরদৃষ্টি ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হওয়া। ওয়ালিয়ে ফকিহ জনসমর্থনও থাকতে হবে, যাতে তিনি সমাজে ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করতে পারেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরানে বিপুল জনপ্রিয়তার অধিকারী হওয়ায় ওয়ালিয়ে ফকির দায়িত্ব গ্রহণ করেছিলেন। জনসমর্থন লাভের পরই ওয়ালিয়ে ফকিহ নির্বাহী ক্ষমতা লাভ করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইনি ও আধ্যাত্মিক কর্তৃপক্ষ হন।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য আরেকটি বড় আঘাত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এসব নৃশংসতার বিভৎস ছবি ও ভিডিও সারা বিশ্বের মিডিয়ায় তুলে ধরা হচ্ছে এবং ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটেরও তীব্র সমালোচনা হচ্ছে। তারপরও জাতিসংঘ সম্প্রতি এক ঘোষণায় শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সৌদি বিমান হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি শিশু নিহত হলেও জাতিসংঘ শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়ায় বিশ্বজুড়ে এই সংস্থার প্রতি সমালোচনা দিন দিন বাড়ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইয়েমেনের জনস্বাস্থ্য মন্ত্রী তোহা আল মুতাওয়াক্কেল বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এ পর্যন্ত 3,000-এর বেশি শিশু নিহত এবং 4,000-এর বেশি শিশু আহত কিংবা পঙ্গু হয়েছে। ইউনিসেফও স্বীকার করেছে ইয়েমেনের 4,00,000 শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে 80,000 শিশু মৃত্যুর প্রহর গুনছে। ইয়েমেনের জনস্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জঙ্গি বিমান থেকে এমন সব বোমা নিক্ষেপ করা হয়েছে যার তেজস্ক্রিয়ার প্রভাবে বহু শিশু জিনগত জটিল সমস্যায় ভুগছে। আহত বহু শিশু জরুরি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় স্থল, আকাশ ও পানিপথে কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনের সাদা প্রদেশে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। শুধু তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সাদা প্রদেশের শত শত শিশু প্রাণ হারিয়েছে।
1989 সালের 20 নভেম্বর শিশুদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষা বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এরপর পর্যায়ক্রমে বহু দেশ শিশু অধিকার রক্ষা বিষয়ক সনদে সই করে এবং এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে। ধারণা করা হচ্ছিল সরকারগুলো শিশু অধিকার রক্ষা এবং তাদের অবস্থার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবে। এও আশা করা হচ্ছিল যে হয়তো শিশুদের চোখের পানি আর দেখতে হবে না, তারা সহিংসতার শিকার হবে না, জুলুম, নির্যাতন ও আগ্রাসনেরও শিকার হবে না। বাস্তবতা হচ্ছে শিশু অধিকার রক্ষা বিষয়ক কনভেনশন শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে, কিন্তু তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, যুদ্ধের কবলে পড়ে তাদের হতাহত হওয়া, শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যা মানব সভ্যতার জন্য লজ্জাজনক। একদিকে যেমন প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে মারণাস্ত্র তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থের অভাবে রোগ, শোক, ক্ষুধা ও অপুষ্টিতে বিশ্বের বহু শিশু প্রাণ হারাচ্ছে।
শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধে, অথচ যেখানে শিশুরা আনন্দে, হাসি খুশিতে উৎফুল্ল থাকবে, খেলাধুলা করবে, লেখাপড়া শিখবে এবং আত্মিক ও শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা, সেখানে তারা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো শিশু অধিকার রক্ষায় সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে শিশুদের রক্ষায় তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। 2016 সালের 2 জুনে জাতিসংঘে এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে শিশু হত্যার কারণে সৌদি আরব ও তার মিত্রদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ইয়েমেনের 60% শিশু মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকেও দায়ী করা হয়েছিল। কিন্তু সৌদি আরবের প্রবল আপত্তি ও চাপের মুখে জাতিসংঘ শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসে। সৌদি হুমকির কারণে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ওই ঘোষণার 1 সপ্তাহ পরই শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক সমাজকে বিস্মিত করেছিল।
সৌদি কর্মকর্তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে হুমকি দিয়ে বলেছিলেন, ওই কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়া না হলে জাতিসংঘে অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সে সময় ইয়েমেনের একটি শিশু জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা অত্যন্ত হৃদয়স্পর্শী এক চিঠিতে বলেছিল, আমি বড় হয়ে যখন লেখাপড়া শেষ করব এবং জাতিসংঘের মহাসচিব হব, তখন সৌদি আরবের বিচার করব, কেননা আমার স্কুলের বন্ধু আহমদ, যে কিনা আমার পাশে বসত, সৌদি আরব তাকে হত্যা করেছে। তারা যদি আমাকে হুমকি দেয় তাতে আমি ভয় পাব না, কেননা ততদিনে আমি বড় হয়ে যাব এবং আমি মরতে চাই না। এদিকে শিশু হত্যার অভিযোগ তুলে জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিবাদে রাজধানী সানায় হাজার হাজার শিশু কিশোর সমবেত হয়ে জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, আমরা জানি কারা সত্যিকারের খুনি, তারাই আসল হত্যাকারী, যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাদ্য আসতে দিচ্ছে না, এবং জাতিসংঘ এই জঘন্য অন্যায়ের সহযোগী।
ইয়েমেনে শুধু যে গণহত্যা চলছে তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকারের দাবিদার সরকারগুলো তাদের সমর্থনে এগিয়ে আসছে না। ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিন শিশু হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অবস্থায় বিশ্বের সব সরকার, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও মানবিক ত্রাণ সাহায্যকারী সংস্থাগুলো এসব অঞ্চলের শিশুদের রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু দুঃখজনকভাবে শিশু অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আরব দেশগুলো তাদের তেল বিক্রি বাবদ অর্থ অস্ত্র ক্রয় সহ অন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছে। ইয়েমেনে শিশু হত্যায় শুধু যে সৌদি আরব জড়িত তা নয়, মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের সরকারগুলো তাদের স্বার্থের কারণে সৌদি অপরাধযজ্ঞের বিষয়ে টু শব্দটিও করছে না।
এ কারণে সৌদি আরব আরও বেপরোয়া হয়ে আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সৌদি আরব আরও বেশি অধ্যত্ত হয়ে উঠেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আনসারুল্লাহ কোনো অস্ত্র আমদানি করতে পারবে না। আনসারুল্লাহর নেতা সৈয়দ আব্দুল মালিক হতি ও তার একজন ঘনিষ্ঠ মিত্রের সফর ও সম্পদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ। গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন। তো শ্রোতা বন্ধুরা, ইয়েমেনে শিশুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পরিবেশবাদী আন্দোলন ও এনজিওর ছদ্মাবরণে ইরানে অনুপ্রবেশ করার পশ্চিমা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানের অর্থনৈতিক খাতে পশ্চিমা হস্তক্ষেপ সম্পর্কে কথা বলার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই আশা রাখছি।
1979 সালে ইরানে ইসলামে বিপ্লব হওয়ার পর থেকে এদেশকে অন্যতম যে বড় সমস্যাটির মোকাবেলা করতে হচ্ছে তা হল দেশের অভ্যন্তরে কিছু দেশদ্রোহী মানুষ যারা ইরানের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে। এসব এজেন্ট এ পর্যন্ত ইরানের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করা ছাড়াও একাধিকবার দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। শত্রুরা ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের যে খাতের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে তা হল এদেশের অর্থনৈতিক খাত। আধিপত্যকামী শক্তিগুলো তাদের শত্রু দেশগুলোর অর্থনীতির ক্ষতি করার জন্য নানা ধরনের হাতিয়ার ব্যবহার করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এ সম্পর্কে বলেন, দেশের অর্থনীতির উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের শীর্ণ দৃষ্টি রাখতে হবে। শত্রুরা যেন ইরানের অর্থনৈতিক খাতে তাদের কোনো এজেন্ট বা অনুপ্রবেশকারী লোক ঢুকিয়ে দিতে না পারে। যেসব দেশে তারা এটি করতে পেরেছে সেসব দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে।
এজেন্ট বা অনুপ্রবেশ নামক পরিভাষাটি ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের মাঝে মধ্যেই এ ব্যাপারে সতর্ক করে দেন, অনুপ্রবেশ হচ্ছে শত্রুর সফটওয়্যারের অন্যতম একটি হাতিয়ার। আধিপত্যকামী শক্তিগুলো বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোকে বাগে আনতে সেসব দেশের সরকারগুলোর পতন ঘটাতে চায়। এ লক্ষ্যে তারা সামরিক আগ্রাসন, সামরিক অভ্যুত্থান কিংবা সহিংসতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এসব কাজের যে কোনোটির জন্য অনেক বেশি ঝুঁকি নিতে হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। তবে এর তুলনায় ওই দেশের কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থের বিনিময়ে নিজের এজেন্ট হিসেবে কাজ করাতে পারলে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যায়। এতে ঝুঁকি যেমন নেই, তেমনি খরচও অনেক কম। একটি দেশের অর্থনৈতিক খাতে বিদেশি অনুপ্রবেশ হলে তা ওই দেশের জাতীয় নিরাপত্তাকে বিপদাপন্ন করতে পারে।
গত অর্ধ শতাব্দী জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলোর অর্থনৈতিক হস্তক্ষেপের শিকার হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া, ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া এবং পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড এই হস্তক্ষেপের শিকার দেশগুলোর অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিনের শাসনামলে রাশিয়ার আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর হস্তক্ষেপের উৎকৃষ্ট উদাহরণ তৈরি হয়। সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পেতে ইয়েলৎসিন সরকার আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী আলোচনায় জড়িয়ে পড়ে। ওই আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের কিছু ছাড় দেওয়া হয় এবং একথা বলা হয় যে এর বিনিময়ে রাশিয়াকে বিশ্বব্যাংক বা এ ধরনের কোনো বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু রাশিয়া তার প্রতিশ্রুতি পূরণ করলেও আমেরিকা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি।
বোরিস ইয়েলৎসিন সরকার মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বব্যাংকের তৎকালীন শীর্ষস্থানীয় উপদেষ্টা জেফ্রি স্যাক্সের পরামর্শক্রমে রাশিয়ার আর্থিক ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা করেন। এর ফলাফল যা হওয়ার তাই হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে রাশিয়ার বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বেকারত্ব ব্যাপকভাবে বেড়ে যায়, মানুষের চিকিৎসা সেবার মান ভয়াবহভাবে নিচে নেমে আসে, সমাজে অপরাধ বেড়ে যায় এবং জীবনের প্রতি মানুষের হতাশা নেমে আসে। অল্প সময়ের মধ্যে রাশিয়ার অর্থনীতিতে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসে তাকে বোরিস ইয়েলৎসিনের ভাইস প্রেসিডেন্ট অর্থনৈতিক গণহত্যা বলে মন্তব্য করেন।
জেফ্রি স্যাক্স বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপদেষ্টা এবং তিনি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে শক থেরাপি প্রয়োগ করার অন্যতম প্রবক্তা। 1985 সালে অর্থনৈতিক সংকটে জর্জরিত বলিভিয়ার জেফ্রি স্যাক্সের উদ্ভাবিত শক থেরাপি প্রয়োগ করা হলে দেশটির অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বেকারত্ব কঠিন আকার ধারণ করে এবং বেকার মানুষেরা মাদকদ্রব্য উৎপাদনের প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হন। এবং তাদেরকে আমাজন জঙ্গলের দূরবর্তী কারাগারে পাঠানো হয়। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে কয়েকটি খনির হাজার হাজার কর্মীকে গণ বহিষ্কার করা হয়। জেফ্রি স্যাক্সের অর্থনৈতিক সূত্রগুলো টেকসই উন্নয়ন, ঋণ বিতরণ ও শক থেরাপি নামে পরিচিতি পায়। স্যাক্সের অর্থনৈতিক সূত্র বাস্তবায়ন করতে গিয়ে আর্জেন্টিনা এবং পোল্যান্ডও বিপদে পড়ে যায়।
ইরানের উপর যখন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক যুদ্ধ চলছিল, তখন বিগত দশকে এরকম একজন কথিত অর্থনীতিবিদকে ইরানের কোনো কোনো কর্মকর্তা দুবার আমন্ত্রণ করে এদেশে নিয়ে এসেছিলেন। স্যাক্স একবার এসেছিলেন তেহরানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ও নিষেধাজ্ঞা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তির অর্থনৈতিক সংজ্ঞা অনুসরণ করে একাধিক দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে, সেই ব্যক্তি নিষেধাজ্ঞার হাত থেকে ইরানের অর্থনীতি রক্ষা করতে কি পরামর্শ দিতে পারে? তাহলে কি তার সেই পাশ্চাত্যপন্থী শক থেরাপি দিয়ে ইরানের অর্থনীতি রক্ষা করা হবে?
যাই হোক, পশ্চিমারা বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার বা অনুপ্রবেশ করার যে চেষ্টা করে তা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। একটি দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার পাশাপাশি ওই দেশের সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে গণমাধ্যমের জুড়ি নেই। ইরানে 1979 সালে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে এদেশের মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে, দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা তৈরি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ইরানের অর্জনগুলো ধামাচাপা দিয়ে রাখার জন্য কোনো কোনো গণমাধ্যম ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ইরানের ভেতরেই অনেক গণমাধ্যম এ কাজে জড়িত। ইরানের অর্থনৈতিক সমস্যাকে বড় করে তুলে ধরাকেই এসব গণমাধ্যম নিজেদের ব্রত করে নিয়েছে।
যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন, তেল ও গ্যাস, শিল্প ও খনিজ সম্পদ সহ নানা খাতে ইরান বিগত চার দশকে যে চোখ ধাঁধানো উন্নতি করেছে তা এসব গণমাধ্যমে সম্পূর্ণ উপেক্ষা করে অথবা অনেক হালকা করে তুলে ধরে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সত্যের বিরুদ্ধে লড়াই করা এখন শত্রুর জন্য কোনো সহজ কাজ নয়, অনেক কঠিন। এ কারণে তারা ইরানের বিরুদ্ধে সফট ওয়ার শুরু করেছে। তারা জনমনে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর এ থেকেই আমাদের সামর্থ্য ও শক্তিমত্তার প্রমাণ পাওয়া যায়।
তো শ্রোতা বন্ধুরা, এখানে শেষ করতে হচ্ছে ঘটনা নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։